ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতা, আজ 6 অক্টোবর 2017 শুক্রবার। বাংলাদেশ এবং ভারতে এখন রাত আর ওয়াশিংটনে দুপুর। সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সেলিম হোসেন স্বাগত জানাচ্ছি আজকের বাংলা অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজ রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
রোহিঙ্গা জনগোষ্ঠী যে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে সে বিষয়ে আসিয়ান জোটের নেতাদের জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট রয়েছে ঢাকা থেকেই।
অসুস্থ সুরেন্দ্র কুমার সিনহার সুচিকিৎসা দরকার, এমনটাই বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
এবং পরমাশিস ঘোষ রায় কলকাতা থেকে।
পশ্চিমবঙ্গে রাজ্য রাজনীতি এক কথায় উত্তাল।
রয়েছে কলিন শো আলাপন, সবার আগে শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন ইরানের সঙ্গে আমেরিকার পারমাণবিক চুক্তিটি সম্ভবত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাতিল করে দেবেন এবং কংগ্রেসকে তিনি ইরানের ওপরে পুনরায় নিষেধাজ্ঞা আরোপের কথাও বলবেন। মনে করা হচ্ছে আগামী সপ্তাহের ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পরিকল্পনার কথাটি ঘোষণা করবেন এবং তিনি ওই চুক্তিটি যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য প্রযোজ্য নয় বলে জানাতে পারেন। হোয়াইট হাউসে বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক নেতাদের সঙ্গে ইরান চুক্তি নিয়ে আলোচনা করেছেন। 2015 সালের জুলাই মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চায়না, ফ্রান্স, রাশিয়া এবং জার্মানির সঙ্গে ইরান ওই মাইল ফলক চুক্তিটি করে। ওই চুক্তির ফলে ইরান পারমাণু অস্ত্র তৈরি থেকে বিরত থাকবে এবং এর পরিবর্তে ইরানের ওপর থেকে বেশ কিছু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এখন পর্যন্ত ইরান চুক্তিমাফিক কাজ করে আসছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠী যে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে সে বিষয়ে আসিয়ান জোটের নেতাদের জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এ বিষয়ে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস আসিয়ানের বর্তমান সভাপতিকে লেখা এক চিঠিতে অ্যামনেস্টি এমন আহ্বান জানিয়েছে বলে মানবাধিকার সংস্থাটির ওয়েবসাইটে দেয়া খবর থেকে জানা গেছে। অ্যামনেস্টির এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সদস্য দেশসমূহের 13 জন পরিচালক ওই চিঠিতে রাখাইন রাজ্যে যে মানবাধিকার এবং মানবিক সংকট সৃষ্টি হয়েছে তার সমাধানের পথ খুঁজতে জরুরি ভিত্তিতে আসিয়ানের শীর্ষ সম্মেলন ডাকার আহ্বান জানানো হয়েছে। এদিকে জাতিসংঘ বলেছে মিয়ানমার সেনাবাহিনী এবং বৌদ্ধ ধর্মীয় উগ্রবাদীদের নির্যাতনের হাত থেকে রেহাই পেতে এখনও রোহিঙ্গারা বাংলাদেশে আসছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM বলেছে প্রতিদিন প্রায় 2000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী গত প্রায় 6 সপ্তাহে 5,15,000 রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
15 আগস্ট আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি এবং মিয়ানমারের সামরিক বাহিনীর মধ্যে হঠাৎ করে মারাত্মক সহিংসতা শুরুর পর আব্দুল আজিজ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কুটুপালং শরণার্থী শিবিরে আশ্রয় নেন। 5 লক্ষ রোহিঙ্গা মুসলিম মিয়ানমার ত্যাগ করে, সেই সঙ্গে তিনিও ত্যাগ করেন মিয়ানমার। এবং 48 বছর বয়সী আব্দুল আজিজ অত্যন্ত ঘিঞ্জি শরণার্থী শিবিরে একটি মসজিদ তৈরির প্রয়োজনীয়তা উপলব্ধি করে চাঁদা তোলেন। আজিজের ওই পদক্ষেপ অনেকে পছন্দ করলেও তা কার্যকর হয়নি। ঢাকা ট্রিবিউনের এক খবরে বলা হয়েছে বাংলাদেশের কর্মকর্তারা এ সপ্তাহে জানিয়েছেন যে নতুন যে মসজিদ, মাদ্রাসা বা ইসলামিক স্কুল বানানো হচ্ছে তা ভেঙে দেওয়া হবে এবং নতুন কিছু প্রতিষ্ঠা করার আগে সেনাবাহিনীর কাছ থেকে তার অনুমোদন নিতে হবে। দক্ষ শ্রমিকের সংকটের কারণে বাংলাদেশে তৈরি পোশাক খাতের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করছে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
এক প্রতিবেদনে ILO বলেছে তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা ঘন ঘন তাদের চাকুরির স্থল পরিবর্তন করায় যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তাতে তারা দক্ষতার দিক দিয়ে পিছিয়ে পড়ছেন। অন্যদিকে শ্রমিকদের দক্ষতার অভাবে পোশাক শিল্পের উন্নয়নের গতি শ্লথ হয়ে পড়েছে। এ সংকট থেকে উত্তরণের জন্য আইএলও বাংলাদেশকে বিভিন্ন সহায়তা দিয়ে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আইএলও বিদেশি ক্রেতা সংস্থা এবং দাতা দেশগুলোর সহায়তায় শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য যে প্রশিক্ষণের ব্যবস্থা করছে, তার ফলে তৈরি পোশাক খাত এবং শ্রমিকরা একই সাথে উপকৃত হচ্ছেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারত সরকার চায় বাংলাদেশ সীমান্ত দিয়ে একজনও রোহিঙ্গা যেন ভারতে ঢুকতে না পারে, বাংলাদেশে বেআইনি গরু পাচারও যেন না হয়। বিষয়টি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত।
বাংলাদেশ মিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের এক কর্তা রবিউল ইসলাম বলেছেন, সম্প্রতি ভারত থেকে গরু নিয়ে আসাটা অনেক সহজ হয়ে গিয়েছে। তার এই কথার তাৎপর্য হল, ভারত থেকে গরু পাচার আটকাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নজরদারিতে ঢিলে পড়েছে। বাংলাদেশ থেকে রোহিঙ্গারা যেন ভারতে দলে দলে ঢুকতে না পারে, তার নজরদারিতে সীমান্তরক্ষীরা ব্যস্ত। নরেন্দ্র মোদী সরকারের কাছে দুটি কাজই কিন্তু অগ্রাধিকার, রোহিঙ্গা স্রোতে বাঁধ দেয়া এবং গরু পাচারে বাধা দেওয়া। বাহিনীর এক আধিকারিক আরপি সিং কলকাতায় বলেছেন, দুই বিপরীতমুখী স্রোতকে বাধা দেওয়াটা কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে সীমান্তরক্ষী বাহিনীর 30,000 জওয়ানের তরফে এই সমস্যার কথা সরকারকে জানানো হয়েছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পশ্চিমবঙ্গে জলমহলের মাওবাদী কায়দায় পাহাড়ের রাস্তা বন্ধের উদ্দেশ্যে গর্ত করা হচ্ছে। এরই প্রেক্ষিতে পুলিশের কাঠগড়ায় দাঁড়াল গোর্খা জনমুক্তি মোর্চা অর্থাৎ বিমল গুরুংপন্থী মোর্চার সদস্যরা। এ বিষয়ে কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায়।
জঙ্গলমহলের মাওবাদীদের কায়দায় পাহাড়ে এবার রাস্তা কাটল গোর্খা জনমুক্তি মোর্চা। পাতলেবাস থেকে পিংলা পর্যন্ত তিন জায়গায় কাটা হয়েছে রাস্তা। প্রশাসনের হস্তক্ষেপ আটকাতে গুরুংপন্থীরা এই রাস্তা কেটেছে বলে অভিযোগ পুলিশ প্রশাসনের। পাতলেবাসে সঙ্গীদের নিয়ে থাকতেন বিমল গুরুং। অন্যদিকে দার্জিলিং সদর থানায় বিজেপি দলের বিরুদ্ধে পাল্টা অভিযোগও দায়ের হয়েছে। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে বিক্ষোভকারীদের মারধরের পাশাপাশি শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগকারীদের। সংবাদ মাধ্যমের ছবি দেখে ঘটনায় দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে রাজ্য পুলিশ প্রশাসন। পাহাড়ে দিলীপ ঘোষকে নিগ্রহের প্রতিবাদে নেমে উস্কানিমূলক মন্তব্য রাজ্যের দুই জেলার দুই বিজেপি সভাপতির। আসানসোলে জেলা সভাপতি তাপস রায় বলেছেন, তৃণমূলের কেউ বিজেপির উপর হামলা চালালে তাদের হাতের আঙুল ভেঙে দিন। বিজেপি কর্মীরা কেউ হাতে চুরি পরে নেই বলেও মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে বিজেপির ওপর আবার আক্রমণ হলে বাংলার বাড়িতে বাড়িতে আগুন জ্বলবে বলে সিউড়িতে হুঁশিয়ারি দিয়েছেন বীরভূম জেলা সভাপতি রামকৃষ্ণ রায়। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
লাস ভেগাসের পুলিশ জানিয়েছে ম্যান্ডালে বে হোটেল ক্যাসিনোর 32 তলা থেকে বন্দুকধারী স্টেফেন প্যাডক যে মারাত্মক গণহারে গুলি চালায় তারই তদন্তের অংশ হিসেবে পুলিশ যে গাড়ির সন্ধান করছিল সেটা তারা খুঁজে পেয়েছেন। ওই ঘটনায় অন্তত 58 জন নিহত হয়েছে, আহত হয়েছেন শত শত মানুষ। গুলির ঘটনাটি ঘটেছিল কান্ট্রি মিউজিকের কনসার্টে। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে যে তারা হন্ডাই ট্যাক্সন গাড়িটি পেয়েছেন, তবে কোথায় তা পাওয়া গিয়েছে সেটা তারা জানাননি। 2017 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছে ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন বা ICAN। নরওয়ের নোবেল কমিটির চেয়ারম্যান বেরিস রেইস অ্যান্ডারসন শুক্রবার পুরস্কারের কথা ঘোষণা করে বলেন, আমরা আজ এমন এক বিশ্বে বাস করছি যেখানে পারমাণবিক অস্ত্রের ঝুঁকি বিগত অনেক বছরের তুলনায় সবচেয়ে বেশি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান এবং উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা সম্পর্কে যে হুমকি দেন, তারই পরপরই সম্মিলিতভাবে এই শান্তি পুরস্কার দেওয়া হয়েছে বলেই খবরে প্রকাশ। মধ্য আমেরিকার দেশগুলোতে গ্রীষ্মকালীন ঝড়ের আঘাতে 20 জন নিহত হয়েছে। ওই ঝড় সম্ভবত যুক্তরাষ্ট্রের দিকে ধাবিত হয়ে তা হারিকেনে রূপ নেবে। নিকারাগুয়ের ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন যে নিকারাগুয়েতে অন্তত 11 জন প্রাণ হারিয়েছেন এবং আরও 7 জন এখনও নিখোঁজ রয়েছে। বন্যার কারণে হাজার হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। হন্ডুরাসের কর্মকর্তারা জানিয়েছেন যে হঠাৎ করে নদীর পানি উপচে পড়ার কারণে দুজন তরুণের মৃত্যু হয়, এছাড়াও অন্যান্য জায়গায়ও মানুষ প্রাণ হারিয়েছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে। জাতিসংঘ বলছে এ দফায় 515,000 রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এদিকে জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR 6 মাসের জন্য আরও $8,40,000 জরুরি সাহায্য প্রত্যাশা করছে। আন্তর্জাতিক সংস্থাগুলো রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যের ক্ষেত্রে কেন 6 মাসের কর্মসূচি বেঁধে দিচ্ছে এবং সরকার কেন রোহিঙ্গাদের এই জায়গায় রাখতে চাইছে, এসব প্রশ্নের বিশ্লেষণ করেছেন অভিবাসন এবং শরণার্থী বিষয়ক বিশেষজ্ঞ আসিফ মুনির। ঢাকা থেকে আমির খসরু জানাচ্ছেন।
জাতিসংঘ আগামী 6 মাসের জন্য বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা আশ্রয় প্রার্থীদের জন্য খাদ্যসহ অন্যান্য সহায়তা অব্যাহত রাখার লক্ষ্যে $430 মিলিয়ন সহায়তা কামনা করে আন্তর্জাতিক আবেদন জানিয়েছে ইতিমধ্যে। এরই অংশ হিসেবে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউনিসিয়ার শুক্রবার আরও $84 মিলিয়ন জরুরি সাহায্যের আবেদন জানিয়েছে। জেনেভা থেকে শুক্রবার ওই সংবাদ সম্মেলনে এই সাহায্যের আবেদন জানিয়ে বলা হয় এই দফায় 515,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এদিকে বাংলাদেশ সরকার সব আশ্রয়প্রার্থী রোহিঙ্গাদের এক স্থানে রাখার অংশ হিসেবে আরো 1,000 একর খাস জমির বরাদ্দ দিয়েছে। এই পরিকল্পনার আওতায় বান্দরবনে প্রবেশ করা রোহিঙ্গাদের কক্সবাজারের কুতুবালনে আনার কাজ শুরু হয়েছে। কেন সাহায্যের আবেদনে 6 মাসের এই কর্মসূচি বেঁধে দেয়া এবং কেনই বা সব রোহিঙ্গাকে এক স্থানে রাখা হচ্ছে, এসব প্রশ্নে বিশ্লেষণ করেছেন অভিবাসন এবং শরণার্থী বিষয়ক বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর প্রাক্তন কর্মকর্তা আসিফ মুনির। প্রথমে আসিফ মুনির বললেন 6 মাসের সময়সূচি সম্পর্কে।
সরকার কিভাবে পরিকল্পনা করছে সেটা তো সবসময় আমরা বাইরে থেকে জানতে পারছি না, ভবিষ্যতের ধারণাগুলো কি সেখানে আন্দাজ করতে হচ্ছে। এখানে একটি ব্যাখ্যা হচ্ছে যে ইমার্জেন্সি অবস্থা যখন থাকে, যখন একটা বিশেষ জরুরি অবস্থা থাকে, তখন সেটার একটা মূল্যায়ন করা হয়েছে যেটুক সহায়তা কতদিন লাগতে পারে, সেটার একটা হতে পারে যে 6 মাসের একটা ব্যাপার আছে। আর আরেকটি হচ্ছে যে হ্যাঁ আলাদা আলোচনা চলছে, কিন্তু আমার মনে হয় না যে এখানে সরকার এখনো চিন্তা করছে যে আগামী 6 মাসের মধ্যে এই সমস্যার সমাধান হয়েছে। এটা একটা অন্তর্বর্তীকালীন একটি ব্যবস্থা এবং সেটার জন্য যেটুকু দরকার সেটা আন্তর্জাতিক সংস্থাগুলো সরকারের সাথে নিজে সেই অনুযায়ী। আমরা আগের কথা চিন্তা করি যে 3-4 লাখ আবেদন ছিল, তাদের পর্যন্ত সব ধরনের মানবিক সহায়তা সংখ্যা হয়েছে তার কিন্তু এখন নতুন করে এসেছে। এটার একটা টাইম ফ্রেমের ব্যাপার হচ্ছে যে এরপরে হয়তো অন্যভাবে বা কিছুটা কমিয়ে নেয় বা পুরো মূল্যায়ন করে নতুন ভাবে কিছু চিন্তা করতে হতে পারে। জনসংখ্যা যে আছে এবং সেটার জন্য কি ধরনের সার্ভিসেস গুলো যে মূল যে সার্ভিস গুলো তাদের দিতে হবে, খাবার পানি, কিছুটা তাদের ছাউনির ব্যবস্থা এবং চিকিৎসা সেবা, এগুলোর এবং এই জনসংখ্যা এত পর্যন্ত এসেছে আর যেহেতু আসা শেষ হয়নি, এখনো কিছু কিছু আসছে, এইগুলোর একটা প্রজেকশন একটা মূল্যায়ন যে ঠিক আছে আগামী কয়েক মাসের মধ্যে এই পরিমাণ প্রয়োজন হতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে যে দাতা সংস্থাদের কাছ থেকে যে পরিমাণ অনুদান চাওয়া হচ্ছে সেটি তো অনেক সময় একসাথে পাওয়াটাও মুশকিল, কাজে এটাকে কিছুটা ফ্রিজ কিছুটা বিভিন্ন ভাগে ভাগ করে নেওয়া যে ঠিক আছে আপাতত এই আগামী 6 মাসের মধ্যে নতুন করে প্রদান মূল্যায়ন করে আবার হয়তো আরেকটা দেওয়া হতে পারে। এভাবেই কিন্তু হয়ে থাকে অ্যাপিল পাঠানো হয় যখন যে আমাদের দরকার সেটা তখন পরবর্তী আরেকটি সময়ের জন্য দেওয়া হবে।
সরকার কেন রোহিঙ্গাদের একই স্থানে রাখতে চাচ্ছে এই প্রশ্নের জবাবে আসিফ মুনির বলেন,
কিন্তু সমস্যাটা যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে এখানে যেহেতু জনসংখ্যা বৃদ্ধি হয়েছে রোহিঙ্গাদের ওই এলাকায় ওটা প্রায় বলা চলে যে রোহিঙ্গা অঞ্চল হয়ে গেছে এই উখিয়ার একটি উপজেলা। সেই বিষয়টা একটু বিবেচনায় রাখা উচিত যে এখানে যে ধরনের প্রশাসনিক ব্যবস্থা, যে ধরনের অন্যান্য সুযোগ সুবিধা সাধারণভাবে একটি অঞ্চলে থাকে সেটি কিন্তু বিশেষ ব্যবস্থার কারণে অন্যভাবে চিন্তা করতে হচ্ছে ওই এলাকার জন্য। সেটা কিন্তু সামগ্রিকভাবে কক্সবাজারের উপরে ওখানকার যে ব্যবস্থাপনা, সরকারি ব্যবস্থাপনা বা আন্তর্জাতিক সংস্থাগুলো ব্যবস্থাপনা সকলের উপরেই কিন্তু একটা অন্য ধরনের চাপ পড়বে এবং ভবিষ্যতে একটা সামাল দেওয়া কঠিন হবে। এখনো তো নতুন জনগোষ্ঠী আরো আসছে, এদের সংকুলন কোথায় হবে এবং এদেরকেও তো নতুন করে আবার সহায়তা দিতে হবে। সেটা একটু ভাবা দরকার কাছে এটা বিকল্প এলাকা হতে পারে কিনা কক্সবাজারের কাছাকাছি?
আসিফ মুনির মনে করেন, এক স্থানে সব রোহিঙ্গাকে রাখার ফলে নানা ধরনের সংকট সৃষ্টির সম্ভাবনাই বেশি। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এখন শুনবেন কল ইন শো আলাপন, বিষয় বাংলাদেশের বিচার বিভাগ এবং প্রধান বিচারপতির ছুটি প্রসঙ্গ। আজকের অনুষ্ঠান সঞ্চালন করছেন তাওহিদুল ইসলাম।
ধন্যবাদ সেলিম হোসেন। শ্রোতা, বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটিতে যাওয়া না যাওয়া নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। প্রধান বিচারপতি তো ছুটিতে যেতেই পারেন, তাহলে কেন এই আলোচনা? তা জানতেই আমাদের আজকের আলাপনের বিষয় বাংলাদেশের বিচার বিভাগ এবং প্রধান বিচারপতির ছুটি প্রসঙ্গ। আর আজকের আলাপনে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আইনজীবী ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট দিলরুবা শারমিন, একাত্তর টিভির বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক অধ্যাপক মিজানুর রহমান। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
জি, আমরা শুরুতেই জানিয়ে দিতে চাই, শ্রোতা আপনারা এরই মধ্যে জানেন যে আপনারা চাইলেই আমাদের এই অনুষ্ঠানে মন্তব্য করতে পারেন, প্রশ্ন করতে পারেন আমাদের অতিথিকে, এবং সেক্ষেত্রে ফোন নাম্বারটি হচ্ছে 202-619-3062। আমরা আলোচনায় যাবার আগে সবশেষ পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন শুনতে চাই। আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন, ছুটিতে থাকা বাংলাদেশের প্রধান বিচারপতির বিদেশে যাওয়ার প্রস্তুতি প্রায় চূড়ান্ত। চলুন আলোচনার যাওয়ার পূর্বেই রিপোর্টটি শুনে আসি।
অসুস্থ সুরেন্দ্র কুমার সিনহার সুচিকিৎসা দরকার, এমনটাই বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। যদিও তার অসুস্থতা ও ছুটি নিয়ে দুই পক্ষের মধ্যে বিতর্ক এখন তুঙ্গে। সরকার বলছে প্রধান বিচারপতি অসুস্থ, তাই তার চিকিৎসা দরকার, আর বিরোধী বিএনপি বলছে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে, ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে। প্রধান বিচারপতি অবশ্য কোনো মন্তব্য করেননি, হননি মিডিয়ার মুখোমুখি। গত চার দিনে মাত্র দুবার বাসার বাইরে বের হন। বৃহস্পতিবার দুপুরে যান অস্ট্রেলিয়ান হাইকমিশনের বিসার সেন্টারে, বিকেলে যান লক্ষ্মী পূজায় অংশ নিতে ঢাকেশ্বরী মন্দিরে। তিনি 5 বছরের মাল্টিপল বিসা পেয়ে গেছেন, এমনটাই মিডিয়া রিপোর্টে বলা হয়েছে। শুক্রবার সকালে প্রধান বিচারপতির বাসভবনে যান প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক উপদেষ্টা ডক্টর গহর রিজভি। প্রায় 1 ঘন্টা তিনি সেখানে ছিলেন। বের হয়ে তিনি মিডিয়ার কাছে কোনো প্রতিক্রিয়া দেননি। ষোড়শ সংশোধনীর রায়ের পর প্রধান বিচারপতি যখন সরকারি দলের তুপের মুখে, তখনও অনেকটা নাটকীয়ভাবে সাক্ষাৎ করতে যান ডক্টর গহর রিজভি। শুক্রবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের চেষ্টা করে ব্যর্থ হয়। মৎস্য ভবনের সামনে পুলিশ তাদের গতিরোধ করে। সুপ্রিম কোর্ট বারের সিনিয়র সহসভাপতি উম্মে কুলসুম রেখা বলেন, প্রধান বিচারপতি যদি মুক্তই হন তাহলে তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না কেন?
আমাদের মনে হয় যে উনি তো ছুটি কিছুতেই দেননি, উনি সিগনেচারও দেননি, ওনাকে হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে এবং তাকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যে সেজন্য বাইরে চলে যায়।
ওদিকে প্রধান বিচারপতির সঙ্গে তার কয়েকজন আত্মীয় সকাল এর দিকে সাক্ষাৎ করেছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আমরা শুনছিলাম প্রতিবেদন এবং সেই প্রতিবেদনে আসলে সামগ্রিক চিত্রটি উঠে এসেছে। শুরুতে যেতে চাই অ্যাডভোকেট দিলরুবা শারমিন, আপনার কি মন্তব্য?
একজন প্রধান বিচারপতি চাইলে ছুটি নিতেই পারেন এবং ওনার শেষ দিকে আমরা দেখেছি যে কোর্ট বন্ধ হওয়ার আগে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটাতে ওনার আর বেঞ্চে বসার মতো কোনো সুযোগ ছিল না। খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে এই প্রথম বোধহয় বাংলাদেশের ইতিহাসে একজন প্রধান বিচারপতির বিষয়ে রাজনৈতিক দলের স্লোগান যে অশ্লীল ছিল, সেই রকম অশ্লীল স্লোগানের পর একটা মানে কোনো মান সম্মান নিয়ে কোনো মানুষের পক্ষে কোনো আসনে বসা সম্ভব না। প্রধান বিচারপতি পদ তো অনেক পরের কথা, তার চেয়েও যদি অনেক নিচু পদেরও কেউ হতেন তিনিও বোধ হয় বসতেন না। অত্যন্ত আপত্তিকর। প্রধান বিচারপতি বসবাস বা দেখা করা সম্পর্কে অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা আপা যেটি বললেন সেটির সাথে অবশ্য আমি একমত না, কারণ এখনো পর্যন্ত ওনার যানমালের নিরাপত্তা রক্ষা করা সাংবিধানিক ভাবে সরকারের। আরেকটি বিষয় হচ্ছে যে যে কেউ ইচ্ছে করলে প্রধান বিচারপতির সাথে দেখা করতে পারবেন এইরকম কোন পজিশনে উনি সাংবিধানিক ভাবে বসবাস করছেন না। তারপরেও গতকাল ভারপ্রাপ্ত মানে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি এবং ফুল বেঞ্চ যখন ছিলেন, তো সেই ফুল বেঞ্চ হিয়ারিং এর সময় নাকি বিএনপির নেতারা গিয়েছিলেন প্রধান বিচারপতির সাথে দেখা করার জন্য অনুমতি চাইতে। তো এটিও আসলে ঠিক নিয়মের মধ্যে পড়ছে না, এটিও নিয়ম বহির্ভূত, কারণ মাননীয় প্রধান বিচারপতি কার সাথে দেখা করবেন অথবা করবেন না সেটি তার ব্যক্তিগত ব্যাপার। আর সাংবিধানিক ভাবে যদি চিন্তা করি তাহলে আসলে ইচ্ছে করলেই আমি বা আমরা যখন তখন তার সাথে দেখা করতে পারি না। আর পরিবেশ পরিস্থিতি যখন এতটাই ঘোলাটে হয়ে গিয়েছে তারপর উনি তো আসলেই সতর্ক থাকবেন, এক্ষেত্রে সরকার চাক অথবা না চাক।
আমরা আপনার কাছে আবারও ফিরব, আপনার শুরুর বক্তব্যে কয়েকটি বিষয় এসছে সেগুলো নিয়েই আপনার কাছে আবার ফিরব। কেন তার পদে আসলে বসে থাকা আর সম্ভব হচ্ছে না, কিংবা তিনি কেনই আসলে ছুটিতে যেতে গেলেন, সেসব বিষয় নিয়ে আপনার কাছে আবার আসবো। তার আগে আমরা সৈয়দ ইস্তেক রেজা আপনার কাছে একটু জানতে চাই, আপনি আমাদের সংবাদদাতা মধুর রহমান চৌধুরীর প্রতিবেদন শুনেছেন, সব মিলিয়ে আপনার শুরুর বক্তব্য যদি দেন।
ধন্যবাদ আপনাদের এবং মতিউর রহমান চৌধুরীর বক্তব্য শুনছিলেন, একটু আগে যিনি কথা বলছিলেন তার বক্তব্য শুনছিলাম। আমার কাছে যেটা মনে হচ্ছে পুরো পরিস্থিতিটা অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত যে একজন দেশের সর্বোচ্চ বিচার বিভাগের সর্বোচ্চ প্রতিনিধি প্রধান বিচারপতিকে নিয়ে এই ধরনের রাজনীতি যেটা দুপক্ষেই হচ্ছে, আমার কাছে মনে হয়েছে যে এটা বাংলাদেশের প্রত্যক্ষ করা দুঃখজনক স্বাধীনতার এত বছর পরে এসে এবং গণতন্ত্রের পথে যখন আমাদের নানা ধরনের সংগ্রাম আছে তখন বেশ কয়েকটি জায়গাকে আমরা সেখানে প্রাতিষ্ঠানিকতার স্বার্থে রাজনীতির চোয়ার বাইরে রাখতে চাই, কিন্তু দেখা গেল যে সেটা হয়নি। প্রধান বিচারপতি অসুস্থ হতে পারেন, তিনি ছুটিও নিতে পারেন, একান্তই তার ব্যক্তিগত বিষয় এবং তিনি ছুটি নিয়েছেন, তিনি কিন্তু পদত্যাগ করেন। যেভাবে বিএনপি পন্থী আইনজীবীদের পক্ষ থেকে এখানে রিয়াকশন দেওয়া হচ্ছে সেটা আমার কাছে মনে হচ্ছে যে ভয়ঙ্কর রাজনীতি এবং তারা যেভাবে দেখা করছে যেতে চাই। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল প্রথম দিকে যেভাবে ব্রিফিং করেছেন আমার তো মনে হয় ব্রিফিংটা করা দরকার ছিল সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারে, তিনি যে চিঠি দরখাস্ত দিয়েছেন সেটি যদি প্রেসকে জানাতেই হয়। একই সাথে আমার কাছে যেটা মনে হয়েছে যে আইনমন্ত্রী তার চিঠিটা বাইরে দিয়ে দিলেন, এইটাও আমার কাছে মিডিয়া কর্মীদের হাতে দিয়ে দিয়েছেন, এইটাও প্রত্যাশিত ছিল না। সবকিছু মিলিয়ে উভয় পক্ষ থেকে আমাদের শাসন রাজনীতি দুই পক্ষ থেকে যে ধরনের রাজনীতি হয়েছে এটা আমাদের ক্ষুদ্র রাজনীতির পরিচয় বহন করছে এবং বিচার বিভাগকে নিয়ে যে আমাদের মধ্যে ভয়ঙ্কর রাজনীতি আছে এবং বিচার বিভাগকে তাদের মতন করে ব্যবহার করতে চায় সেটা উভয়ই সেটা দেখাতে চেষ্টা করেছে। আপনি যদি পেছনের দিকে যান তখন বিচারপতি কে এম হোসেনের বয়স কমানোর চেষ্টা করে তাকে প্রধান বিচারপতি পদ থেকে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার চেষ্টা হয়েছে, সেই থেকে যে বাংলাদেশের বিচারপতিদের কেন্দ্র করে বিশেষ করে প্রধান বিচারপতিকে কেন্দ্র করে যে রাজনীতি শুরু হয়েছে আমার কাছে মনে হচ্ছে তার প্রকাশ হিসেবে আমরা দেখলাম ষোড়শ সংশোধনী রায়ের পরে। সরকারি দল যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে সেইটা যেমন প্রত্যাশিত ছিল না, তেমনি বিএনপি পন্থী আইনজীবীরা এবং তার দল বিএনপি রাজনৈতিক দল হিসেবে যেভাবে এটাকে ওয়েলকাম করেছে ষোড়শ সংশোধনীর পর্যবেক্ষণকে সেটাও আমার কাছে মনে হচ্ছে অতি রাজনীতি, কারণ প্রধান বিচার ফুল কোর্ট যে পর্যবেক্ষণ দিয়েছে সেখানে কিন্তু বিএনপির শাসনাবল নিয়েও জিয়াউর রহমানকে নিয়েও নানা ধরনের সাংঘাতিক ধরনের নেতিবাচক মন্তব্য আছে। অর্থাৎ এখানে কোনোটাই আমার কাছে মনে হয় নাই, কোনো ধরনের প্রতিক্রিয়াই মনে হয় নাই সুস্থতার লক্ষণ এবং একটা অসুস্থ রাজনীতির বহিঃপ্রকাশ, এটা আমাদের পর্যবেক্ষণ করতে হচ্ছে। আজকে বিএনপি পন্থী আইনজীবীরা দল বেঁধে প্রধান বিচারপতির কাছে দেখা করতে যাচ্ছেন, বলছে এই দেখা করাটা কতটা শোভন একজন প্রধান বিচারপতির সাথে, কারণ তিনি এখন পর্যন্ত প্রধান বিচারপতি এবং তিনি কিন্তু প্রটোকলের অধীনে। এখানে বলছেন একটা মানুষকে তিনি অসুস্থ, তিনি অন্তরীণ, অথচ তিনি বাইরে বের হচ্ছেন, পূজায় যাচ্ছেন, তিনি ভিসা সেন্টারে যাচ্ছেন। এবং আমরা দেখলাম আইন গিয়েছেন তখন
আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? খুব সম্ভবত সংযুক্তিতে খানিকটা ত্রুটি রয়েছে, যান্ত্রিক ত্রুটি। আমরা আবারও সংযোগ করার চেষ্টা করব ইস্তিয়াক রেজাকে। এবং শ্রোতা, আপনাদেরকে জানিয়ে রাখি আমরা অধ্যাপক মিজানুর রহমানের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছি। তিনি একটি কাজে ঢাকার বাইরে রয়েছেন এবং সেখানে মোবাইল নেটওয়ার্কের খানিকটা সমস্যা রয়েছে। আমরা চেষ্টা করছি তাকে সংযুক্ত করার জন্য। অ্যাডভোকেট দিলরুবা শারমিন, আমি আপনার কাছেই যেতে চাই। আপনি শুনতে পাচ্ছেন আমাকে?
জি,
আপনি বলছিলেন যে পরিবেশ যা হয়েছে তাতে প্রধান বিচারপতি কেন, যে কারোরই তার স্বপদে থাকাটা বেশ কষ্টকর হয়ে উঠত, এমন পরিবেশ আসলে কেন তৈরি হলো?
দেখুন, আসলে ইশতিয়াক রেজার কথা ধরে একটু ফিরে যেতে হচ্ছে যে আসলে ব্যক্তি মাননীয় প্রধান বিচারপতির প্রতি বিচারপতিকে নিয়ে দুদলই ভালো খেলা খেলেছেন আর কি, খেলার চেষ্টা এখনো করছেন, এটাতে কোনো সন্দেহ নাই। কারণ আমরা কিছু অনলাইন পত্রিকার সংবাদ দেখেছি যে সেখানে বিএনপিপন্থী দুজন সিনিয়র আইনজীবী প্রধান মাননীয় প্রধান বিচারপতিকে ফোন করে যেসব কথা বলেছেন সেগুলো লক্ষণীয় বিষয়, যে আপনি কোনো অবস্থাতেই ষোড়শ সংশোধনী রিভিউ করবেন না, তাহলে কিন্তু আপনার সর্বনাশ হবে। এই জাতীয় কথা যখন গণমাধ্যমে আমরা পাই তখন বুঝি যে ওনার অবস্থাটা আসলে ওই সাক্ষেস করাতে মতো, মানে দুদিক থেকে কাটছে আর্চনাকে। আর পরিবেশ পরিস্থিতির কথা যদি বলি যে কেন এরকম হয়েছে, মূলত মাননীয় প্রধান বিচারপতি একটু ভোকাল, আমার দেখা, আমার সর্বশেষ 25 বছরের মানে আমার এই প্র্যাকটিস লাইফে আমার দেখা মাননীয় প্রধান বিচারপতি একটু ভোকাল। অন্যান্য বিচারপতিদের গণকে আমরা যেমন পেয়েছি প্রধান বিচারপতিগণকে, যেমন তারা মূলত আইন আদালত বা আইন আদালত সংশ্লিষ্ট এর বাইরে কোনো কথাবার্তা বলতেন না।
জি,
তো মাননীয় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা স্যারকে দেখেছি উনি নানান বিষয়ে, সমাজের, দেশের, রাজনীতির, ধর্মের বা যে কোনো বিষয়ে উনি কিন্তু গণমানুষের কাছে গিয়েছেন এবং কথা বলেছেন, যে কোনো উদ্দেশ্যেই হোক না কেন, সেটা অতি সাধারণ সৎ উদ্দেশ্য যদি হয়, এটা ওনার সাংবিধানিক পদ থেকে কতটুকু পারমিট করে সেটা একটি বিবেচ্য বিষয়। তাছাড়া ওনার সাথে সেই মুহূর্তে বেঞ্চে যারা ছিলেন তাদের মধ্যে আমরা দেখেছি যে আমাদের আরেকজন বিচারপতি মহোদয়, উনি মাননীয় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক স্যার, ওনার সাথে বেশ বাকবিতণ্ডা হয়েছে। মাননীয় প্রধান বিচারপতির আদালতে মামলা করতে গিয়ে দেখেছি যে উনি অনেক বিষয়ে ভোকাল এবং অনেক বিষয়ে মানে যথেষ্ট পরিমাণে মানে মতামত রেখেই কথা বলেন, ঠিক আছে। তো একটু একটু করে আবহাওয়া উষ্ণ যে হচ্ছিল এটা আমরা নিজেরা টের পাচ্ছিলাম। এবং আমরা যারা বেসিক্যালি অ্যাপিলের ডিভিশনেই বেশি মামলা করি বা ফুল বেঞ্চ হিয়ারিং বেশি করি, তারা বেশ উপলব্ধি করছিলাম যে এখানে একটা পরিবেশটা ধীরে ধীরে অ্যাটর্নি জেনারেল যেন একপক্ষ হয়ে যাচ্ছেন, মাননীয় প্রধান বিচারপতি আরেকটি পক্ষ হয়ে যাচ্ছেন। অথচ আপনি জানেন যে বার এবং বেঞ্চ এই দুইটার সমন্বয়ে কিন্তু একটা সমাধান আসতে হয়, সুতরাং এখানে ও ধরনের কিছু ঘটলে তো সমস্যা আর কি।
আপনি আপনি বলছিলেন যে পরিবেশ অন্যরকম হয়ে উঠছিল, এবং সেই পরিবেশটি কি আসলে চরমভাবে উত্তপ্ত হয়ে ওঠে ষোড়শ সংশোধনী বাতিল এবং সেই রায়ের পর্যবেক্ষণ নিয়েই?
জি, আমার মনে হয় যে এটির বহিঃপ্রকাশটা ঘটে ষোড়শ সংশোধনী বাতিল রায়ের মানে ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের ঘোষণার পরে।
জি,
এটা আমার অবজারভেশন, কারণ আমি রেগুলার কোর্টে গিয়েছি তখন এবং দেখেছি যে মাননীয় প্রধান বিচারপতির সাথে অ্যাটর্নি জেনারেলের বিভিন্ন বক্তব্য বা অ্যামিকাস কিউরিদের সাথে অ্যাটর্নি জেনারেল মহোদয়ের বিভিন্ন বক্তব্য, এগুলো একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগ বা বর্তমান সরকার ভাবছেন যে ষোড়শ সংশোধনী রায় তাদের পক্ষে আসলেই যেন খুব ভালো কিছু একটা ঘটে যাবে, কিন্তু যেখানে এই পৃথিবী নশ্বর, মানুষের জীবনের যে কোনো মুহূর্ত শেষ হয়ে যেতে পারে, সেখানে কিভাবে আওয়ামী লীগ বা বর্তমান সরকার এটা মনে করে যে তারা চিরজীবন ক্ষমতায় থাকবেন, এটা ভাবাটা ভুল, রীতিমতো বোকামি। এবং যদি সংসদ সদস্যদের হাতেই বিচারপতিদের অপসারণের ক্ষমতা দিয়ে দেয়া হয়, আমরা যদি আজকে, আমি টু বি ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ ডিউ রেসপেক্ট টু দ্য পার্লামেন্ট, যা মহান জাতীয় সংসদের প্রতি সম্পূর্ণ সম্মান রেখে বলছি, আমাদের শহীদদের প্রতি বা আমাদের মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রেখে বলছি, আজকে যদি আমরা মহান জাতীয় সংসদের দিকে তাকাই তাহলে রীতিমতো বিস্মিত এবং হোঁচট খেতে হয়, সবাই না কিন্তু বেশিরভাগ। আইন প্রণেতা কারা, যারা জানেই না যে মানে মেম্বার অব দ্য পার্লামেন্ট মানে কি, যারা জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরুতে ওখানে টেবিল চাপড়িয়ে গান গায়, নাচ করে, মাননীয় স্পিকারের দিকে মোবাইলের খাপ খোলস ছুড়ে মারে, হ্যাঁ, এবং অশ্লীল ভাষায়, যে ভাষা বস্তিতে পর্যন্ত চলে না, শুনলে গা রি রি করে ওঠে, সেই ভাষায় জাতীয় সংসদের বিভিন্ন মাননীয় সংসদ, মাননীয় বলতেও আমার খারাপ লাগছে, তারা কথা বলে।
জি, আমরা আপনার কাছে আবারও আসবো। সৈয়দ ইস্তাইক রেজা, আপনি কি মনে করেন, আমাদের অ্যাডভোকেট দিলরুবা শারমিন যা বলছিলেন, আপনি কি একমত?
অনেকাংশে একমত, এবং এই যে জোর করে তাকে দিয়ে কিছু করানোর যে কথাটা বিএনপি বলছে, এখানেই কিন্তু তার সেই ডেমনস্ট্রেশনটা আমরা দেখতে পাই। উনি যতটা ডিফাইড অ্যাটিটিউডে ছিলেন প্রধান বিচারপতি, যেইভাবে কথা বলেছেন গত তার পুরো সময়টাতে, তাকে জোর করে কোনো কিছু করানোটা আমার কাছে মনে হয়েছে যে খুব কঠিন। সুতরাং এখানে তিনি পদত্যাগ, তিনি কেন ছুটির দরখাস্ত করলেন, তিনি তাকে জোর করে করানো হয়েছে, এই ধরনের আলোচনা আমার কাছে মনে হয়েছে এক ধরনের অতিমাত্রায় রাজনীতি, যে রাজনীতির কথাবার্তার কোনো বেসিক আসলে। আজকে ব্যারিস্টার রফিক একটি প্রতিক্রিয়া দিয়েছেন, বাংলাদেশের সিনিয়র মোস্ট আইনজীবী, তিনি যেটি বলেছেন যে ব্যক্তি সুরেন্দ্র কুমার সিনহা অসুস্থ হয়েছেন, তিনি ছুটি নিয়েছেন, এই পর্যন্ত ডিসেন্ট ওয়েতে সকলকে মেনে নিতে হবে, এখানে রাজনীতির কোনো জায়গা নেই। আপনি শুনলে অবাক হবেন যে তার অসুস্থতা কেন হলো সেটা নিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে একদল স্লোগান দিচ্ছে। আমার কাছে যেটা মনে হচ্ছে, সুপ্রিম কোর্ট বার একটি দলের কার্যালয়ে পরিণত হয়েছে, একইভাবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়েও বসেও আরেক ধরনের রাজনীতি, দুটোই আমাদের কাছে প্রত্যাশার বাইরে। আমরা মনে করি এটি এই মুহূর্তে বন্ধ হওয়া উচিত। আপনাকে আমি আগে যেটা বলছিলাম যে দেশে অনেক জনগুরুত্ব সম্পন্ন বিষয় আছে, অথচ সেইগুলোতে আমরা কিন্তু রাজনৈতিক দলগুলোকে, বিশেষ করে যারা বিরোধী দলের অবস্থানে থাকে, তাদেরকে কোনো ধরনের মন্তব্য করতে দেখি না। এই যে বিদ্যুতের হিয়ারিং হয়ে গেল, অথচ আমরা কিন্তু বিএনপিকে সেখানে কোনো কথা বলতে দেখলাম না, কিন্তু প্রধান বিচারপতির ছুটি নিয়ে যে যতটা সরগরম হয়েছে, পুরোটাই রাজনীতি, ক্ষুদ্র রাজনীতি, জনগণের স্বার্থ সেখানে সামান্যতম পর্যায়ে নেই। অন্যদিকে সরকারি দলও এভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, তার ছুটির দরখাস্ত প্রেসের কাছে দিয়ে দিয়েছে, এগুলো আমার কাছে মনে হয়েছে অরুচিকর কাজ হয়েছে।
জি, আপনি আপনি
দল বেঁধে দেখা করতে যাওয়াটাও আমার কাছে মনে হয়েছে যে এক ধরনের মিছিল করে যাওয়াটা আমার কাছে মনে হয়েছে যে কতটা রুচির পরিচয়, একই সাথে কতটা তার মর্যাদার প্রতি সংবেদনশীল আমরা সেটা আমরা বুঝতে পারি না।
জি, সৈয়দ ইস্তাক রেজা, আপনি বলছিলেন যে আইনমন্ত্রী প্রধান বিচারপতির ছুটির দরখাস্তটি সাংবাদিকদের কাছে দিয়েছেন এটা ঠিক করেননি। একই সঙ্গে আমরা সামাজিক মাধ্যমে এমন আলোচনাও তো দেখছি যে চিঠিটি আসলেই প্রধান বিচারপতির কিনা সেটা নিয়েও এক ধরনের আলোচনা রয়েছে। আমরা ব্যারিস্টার রফিকুল হকের মন্তব্যের সঙ্গে একমত হয়েই আপনার কাছে জানতে চাইছি, আসলে চিঠির বিষয়টি যদি আপনি একটু খোলাসা করেন, কেন এমন
চিঠিটার একমাত্র পরিষ্কার করতে পারবেন এস কে সিনহা নিজে, যে এটা তিনি লিখেছেন কি লিখেন নাই, এটাকে তিনি সই করেছেন কি করেন নাই। কিন্তু এখন পর্যন্ত আমরা এটাকে তার চিঠি বলেই জানব এবং যেহেতু তার ছুটি মঞ্জুর হয়েছে, তবে তিনি মন্তব্য করবেন কিনা এটাও কিন্তু তার নিজস্ব প্রেরোগেটিভ, কারণ এটা তার তার এখতিয়ার, তিনি কথা বলতে চাইলে বলবেন না বলতে চাইলে বলবেন না। আমি কি জোর করে তাকে যে বলাতে পারবো যে আপনি বলতে হবে এই চিঠি আপনার কিনা, এটা তো সম্ভব নয়। সুতরাং যেটুকু আমাদের কাছে এসছে আমাদেরকে সেই পর্যন্তই বিশ্বাস করতে হবে এবং আমাদের প্রতিক্রিয়াটাও সেই ধরনের সুস্থতার ভেতর দিয়ে হতে হবে। কিন্তু এই চিঠিতে বানান ভুল আছে কিনা, এই চিঠির সিগনেচার মিলছে কিনা, এ এক অদ্ভুত আলোচনা। এবং আমার কাছে মনে হচ্ছে এইটা সরকার যদি চাপ প্রয়োগ করে করে থাকে, যারা এটাকে নিয়ে ঠাট্টা মস্করা করছে তারাও বিচার বিভাগকে কিন্তু কলুষিত করছে, বিচার বিভাগের মর্যাদার বিপরীতে কাজ করছে।
জি, আমাদের সঙ্গে আসলে অনেক শ্রোতা রয়েছে, আমরা দু একজন শ্রোতার প্রশ্ন অথবা মন্তব্য শুনেই আবার আপনাদের কাছে ফিরতে চাই। শ্রোতা, আপনার কাছে অনুরোধ রইল আপনারা নিজেদের পরিচয় দিয়ে তারপর প্রশ্ন বা মন্তব্যটি করুন। হ্যালো,
আমি হ্যালো,
জি আমরা শুনছি।
আমি দিদারুল ইকবাল, সাউথ এশিয়া রেডিও ক্লাবের চেয়ারম্যান, বাংলাদেশ থেকে বলছি। আমরা দেখলাম যে বিচারপতি যখন বাংলাদেশে আসলেন সাথে সাথে একটি ধুম্রজাল তৈরি হলো এবং খুব দ্রুতই দেখলাম যে তিনি অসুস্থতার কারণে ছুটি চেয়ে ছুটি নিয়েছেন। তো এখানে দেখা যাচ্ছে যে যে আমরা যেটা পত্র পত্রিকা এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখতে পেলাম যে তার যে ছুটির আবেদন করা হয়েছে সেখানে অনেকগুলি ভুল রয়েছে এবং সেটি তিনি যে স্বাক্ষর করেছেন সেখানেও বলা হচ্ছে যে স্বাক্ষরগুলি স্বাক্ষরটা কি সত্যি এস কে সিনহা নিজে করেছেন কিনা। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে যে একটা জায়গায় সেটা হচ্ছে যে আজকে আমরা প্রধান বিচারপতিকে নিয়ে যে তামাশাটা দেখছি, আমি তামাশা হিসেবে উল্লেখ করছি, যে এখানে কি আমাদের বিচার ব্যবস্থা ভেঙে পড়লো কিনা। কারণ আমরা এর আগে আরেকটি ঘটনা দেখেছি যে 5 জানুয়ারির নির্বাচনের পূর্বে, সেখানে দেখেছি আমরা এরশাদকেও, সাবেক প্রেসিডেন্ট এরশাদকেও অসুস্থতা দেখিয়ে তাকে ছুটি নিতে হাসপাতালে থাকতে হয়েছিল। ঠিক একইভাবে আমাদের প্রধান বিচারপতিকেও দেখলাম যে অসুস্থতাজনিত কারণে তিনি ছুটি চেয়েছেন। তো বিশেষ করে এই দুটি ছুটি জনগণের মাঝে অনেকটা হাস্যকর এবং অনেকটা ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে যে এটা আসলে কি হচ্ছে আমাদের দেশে, আমাদের দেশের বিচার ব্যবস্থা কি আসলে সত্যি বিচারিক জায়গাটায় রয়েছে কিনা।
জি দিদারুল, আপনার প্রশ্ন মন্তব্য সবই আমরা পেয়েছি এবং এরই মধ্যে আমাদের একজন অতিথি সৈয়দ ইস্তিয়াক রেজা, 71 টিভির বার্তা পরিচালক, তিনি উত্তর দিয়েছেন যে চিঠিটি আসলে আমাদের প্রধান বিচারপতির, এটি ধরে নিতে হবে, এটি যদি তার না হন তা সেক্ষেত্রে তার বক্তব্য শোনা না পর্যন্ত আমাদেরকে ধরেই নিতে হবে, এটি তার চিঠি। কিন্তু আপনার আরও একটি প্রশ্ন রয়েছে, আমাদের বিচার বিভাগ কি আসলেই ভেঙে পড়লো কি না, এবং 5 জানুয়ারির নির্বাচনের সময় জাতীয়তার চেয়ারম্যানের বিষয়টি রয়েছে, এই দুটো বিষয় নিয়ে আমরা প্রথমেই সৈয়দ ইস্তিয়াক রেজা আপনার কাছে যেতে চাই।
আমি একটু বিষয়ে জানতে চাচ্ছি, বর্তমানে বিশেষ করে আমাদের মায়ানমার নিয়ে আমরা একটি সংকটের মধ্যে রয়েছি, যেখানে বিশ্ব ব্যবস্থাপনার শক্তিধর দেশগুলিও সেখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই ক্ষেত্রে আমাদের অপরদিকে আমাদের এই যে বিচার ব্যবস্থা নিয়ে যেভাবে তামাশা হচ্ছে, এখানে কি আসলে আমরা আমাদের রাষ্ট্রীয় দুর্বলতাটা প্রকাশ পাচ্ছে কিনা।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা জেনে নিই যে আমাদের অতিথিরা কি বলছেন। সৈয়দ ইস্তিয়াক রেজা, বর্তমান অবস্থা আসলে আমাদের বিচার বিভাগ ভেঙে পড়েছে কিনা এমন কোন ইঙ্গিত বহন করে কিনা, এবং যেহেতু আমরা রোহিঙ্গা বিষয় নিয়ে একটি সংকটের মধ্যে রয়েছি, সেই বাস্তবতায় সারা বিশ্বে আমাদের বাংলাদেশের বিচার বিভাগ একটি অন্যরকম বার্তা দেয় কিনা, আপনি কি মনে করেন?
আমি একটু আগে সেই কথাটা বলছিলাম যে আমাদের সুরক্ষা সংশোধনীর পর থেকেই যে ধরনের আলোচনা, সেটা শুধু না, পিছনের দিকে যদি তাকাই আমরা, যখন এম হাসানের বয়স কমানো হয়েছিল তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হবে বলে, সেই সময় থেকে বাংলাদেশের বিচার বিভাগের উপরে রাজনীতির যে রাজনীতি যেভাবে চড়াও হয়েছে তারই কিন্তু ধারাবাহিকতা, ট্রিকল ডাউন ইফেক্ট করতে করতে রেসিডুয়াল ইফেক্ট আজকের হলো এই বাস্তবতা এসে দাঁড়িয়েছে। একথা সত্য যে বাংলাদেশের বিচার বিভাগ, বিশেষ করে সর্বোচ্চ আদালত আজকে বড় ধরনের সংকটের মুখে এবং দ্বন্দ্বের মুখোমুখি হয়েছে আইন বিভাগের সাথে, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগের সাথে এবং রাজনীতির ময়দানের সাথে।
আমরা 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 আমাদের বাংলাদেশের বিচার বিভাগ কি অবস্থায় রয়েছে সেটি একটু একজন আইনজীবীর কাছ থেকে শুনবো, কিন্তু আমাদের শ্রোতা আরেকটি বিষয় তুলেছিলেন, সেটি হচ্ছে 5 জানুয়ারি নির্বাচনের পূর্বে জাতীয় পার্টির চেয়ারম্যানের অসুস্থতা এবং বর্তমান বিচারপতির অসুস্থতা, এই দুটো বিষয়কে আসলে তিনি মিলিয়ে ফেলেছেন। আপনি যদি তার প্রশ্নের কোনো উত্তর
উনি মেলাতে পারেন, ওনার হয়তো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে, আমি দুটোকে মেলাতে চাই না। রাজনীতির ময়দানে নানা কলুষিত ঘটনা ঘটবে কিন্তু সেটাকে আমি বিচার অঙ্গনে টানবো কিনা সেটা আমার নিজস্ব রুচির বিষয় এবং আমি দুটোকে মেলাতে চাই না, তবে তিনি মেলাতে চাইলে এটা তার ব্যক্তিগত বিষয়। রাজনীতিটাকে আমি এখানে ওটাও যদি আপনি টানেন, তাতেও কিন্তু শেষ পর্যন্ত বিচারপতির, প্রধান বিচারপতির মান সম্মানের দিকেই আমি হাত বাড়াই। আমি কোনোটাকে মিলাতে চাই না। আমি মনে করি যারা সেন্সিবল আছেন, যে রাজনীতি করেন না কেন, যে আদর্শ ধারণ করেন না কেন, এখনো স্কোপ আছে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ওভারসাইট সিস্টেমটা যেন নষ্ট না হয়ে যায়, সবাই যেন যার যার জায়গা থেকে ডিসেন্সি বজায় রাখি এবং বেশি কলুষিত করে না ফেলে। সরকারি দল বা সরকার এক ধরনের কাজ করেছে, বিরোধী দল তার বিরোধিতা করতে গিয়ে যে ধরনের রাজনীতি করছে, পুরোটাই আমার কাছে মনে হচ্ছে উভয় পক্ষ থেকে, সরকারি দল থেকে, বিরোধী দল থেকে, বিচার বিভাগের কেউই আসলে প্রকৃত অর্থে বিচার বিভাগের স্বাধীনতা চায় না, প্রত্যেকে নিজের করায়ত্ত মুষ্টিবদ্ধ রাখতে চায় বিচার বিভাগকে। এই সংস্কৃতি ভয়ঙ্কর সংস্কৃতি এবং আমি এখনো আশা ছাড়তে চাই না। আমি চাই গুড সেন্স প্রিভেইল করবে, আমরা যারা রাজনীতি করি, যারা ক্ষমতায় আছেন তারা একদিন বিরোধী দলে যাবেন, যারা ক্ষমতার বাইরে আছেন তারা একদিন ক্ষমতায় যাবেন, উভয়ই এই সীমাটুকু বুঝবেন, এইটুকু শুধু প্রত্যাশা থাকতে পারে, এখন আর বলার কিছু নেই।
জি, অ্যাডভোকেট দিলরুবা শারমিন, যেমন ইস্তিয়াক রেজা বলছিলেন যে আসলে কলুষিত করার চেষ্টা দুপক্ষই করছে, এবং আমাদের শ্রোতা বলছিলেন যে বিচার বিভাগ কি ভেঙে পড়ল কি না, কি বার্তা যাচ্ছে সারা বিশ্বে, আপনি কি মনে করেন আমাদের বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীনতা আসলে কি প্রশ্নবিদ্ধ?
না, বিচার বিভাগের স্বাধীনতা তো প্রশ্নবিদ্ধ অনেক আগেই বিএনপি করেছে, এটা তো নতুন কিছু না, এটা অনেক আগে শুরু হয়েছে যখন থেকে বিচারপতি মহোদয়দেরকে নিয়োগ নিয়ম বহির্ভূত ভাবে আমরা ফায়জির ঘটনা নিশ্চয়ই, জাস্টিস ফায়জি ওনার ঘটনা আমরা নিশ্চয়ই ভুলে যাইনি, যার কিনা কোনো LLB অনার্স বা LLM বা ল কোনো ডিগ্রি ছিল না, সে জাস্টিস হলো সবকিছু ফরজ সার্টিফিকেট দিয়ে, এবং এগুলো এই চর্চা আসলে অনেক দিনের চর্চা। এবং মোটামুটি রাজনৈতিক ভাবে যদি আমি বলতে চাই বলি তাহলে বলবো এইভাবেই যে রাজনীতিকে কলুষিত করার জন্য জিয়াউর রহমান সাহেব নিজেই তো ডিক্লারেশন দিয়েছিলেন যে তিনি এমন একটি রাজনৈতিক ধারা তৈরি করবেন যেটি রাজনীতিবিদদের জন্য খুব মানে অবৈধ হবে, তাই না? উনি ইংরেজিতে বলেছিলেন, আমি বাংলায় বললাম। তো সেই রাজনৈতিক এখন কথাটা হচ্ছে যে জিয়াউর রহমান সাহেব সেই কলুষিত রাজনৈতিক ধারা বা 1975 সালের পট পরিবর্তন এটি আমরা আসলে মেনে নিব কিনা, এটি আমরা অ্যাকসেপ্ট করবো কিনা, যেমন করে কিনা একইভাবে আমি বলবো যে 1974 সালে মাত্র 11 মিনিটের মধ্যে একটা মনোরঞ্জনশীল তখন আইনমন্ত্রী ছিলেন, তো চতুর্থ সংশোধনী এনে এই যে বাকশাল গঠন করা হলো এভাবে এবং বন্ধের দিন সংসদ অধিবেশন ডেকে এটা করা হলো, এটা কতটুকু যৌক্তিক ছিল এটি যেমন আমার কাছে প্রশ্ন আজ, তেমনি একইভাবে এই যে ষোড়শ সংশোধনী নিয়ে যে বাতিলের রায় নিয়ে যে একটা খামাখা একেবারে আননেসেসারি, যেটা আমি বলবো যে ঘোড়া খেতে বাঁধ শিকারের চেষ্টা দুই প্রকৃতি, এবং যার ফোকাসটা দেশে অনেক বড় বড় ইস্যু আছে ইচ্ছে করে একটা বিষয়কে ইস্যু করে লাইম লাইটে আসার চেষ্টা, ইটস ভেরি ডার্টি।
জি, আমরা 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 আপনাদের দুজন
হচ্ছে
জি
যে এ দ্বারা বিচার বিভাগ কলুষিত হয়েছে কিনা বা হচ্ছে কিনা, না না না, শুধু আজকের এই ঘটনা দিয়েই বিচার বিভাগ কলুষিত হয়নি বা হচ্ছে না। আপনাদের অনেকেরই হয়তো মনে নাই যে অনেক ছোটখাটো কারণে বিএনপির নেতারা যারা কিনা বারের নেতৃত্ব নিয়েছিলেন, তাদের তারা মিছিলের অগ্রভাগে এবং তাদের অনুসারীরা মাননীয় বিচারপতিদের বন্ধ দরজায় লাঠি পর্যন্ত মেরেছেন। তো এটা কিন্তু মানে বিএনপি বা আওয়ামী লীগ বলে না, এটা একটা শ্রেণী আছে যারা কিনা বাই বার্থ ইনহেরিট করে এই ধরনের নোংরা চর্চা করার। তবে আমি এখনো মনে করি না যে বিচার বিভাগ ভেঙে পড়েছে, কারণ এই জন্যই মনে করি না, যদিও ওহাব মিয়া স্যার যিনি এখন দায়িত্বপ্রাপ্ত আছেন এবং অন্যান্য যারা আপিলের ডিভিশনে জাস্টিস আছেন তারা ওনারা সবাই খুবই পারদর্শী, সবাই সব ব্যাপারে অভিজ্ঞ, তারা খুব সুন্দর কয়েকটি কথা কয়েকদিন বলছেন আমার, যে কোনো কারণেই হোক দু চার দিন যাওয়া হয়নি। একটি বিষয় দেখুন যে মাননীয় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা উনি ছুটিতে যেতেই পারেন, উনি ছুটি চাইতেই পারেন, যে কোনো কারণে সেটিতে বানান ভুল হতে পারে, তার সিগনেচারে না মিল থাকতে পারে, এবং ওনার অসুস্থতা নিয়ে ক্যান্সারের মতো একটি বিষয় অসুস্থতা নিয়ে কেউ যে মিথ্যে কথা বলবে এটা আমি বিশ্বাস করি না আসলে। এবং অ্যাজ পার প্রোটোকল তার সাথে দেখা করার অধিকার আছে আইনমন্ত্রীর, এবং তার সাথে দেখা করার অধিকার আছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের। আমিনুর রহমান ভাই আজকে গিয়েছিলেন ওনার সঙ্গে দেখা করতে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মহোদয়ও আজকে গিয়েছিলেন, এবং উনি অস্ট্রেলিয়া ভিসা চাইতেই পারেন, উনি উন্নত চিকিৎসা যেতেই পারেন। এগুলো কিন্তু কোনো বিষয় না আসলে, এগুলো হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে একটু বেশি বাড়াবাড়ি করা হচ্ছে, মানে ভাবটা দেখানো হচ্ছে টু ডাইভার্ট দ্য পিপল, মানে মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে ডাইভার্ট করে দেওয়ার জন্য ওই এক এস কে সিনহা।
জি, আমরা আমরা আবার আবারও ফিরবো আপনাদের দুজনের কাছে, ছোট্ট একটা বিরতি নিয়ে আবার ফিরতে চাই।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
আমাদের সঙ্গে আরও অনেক শ্রোতা রয়েছে, আসলে একজন শ্রোতার প্রশ্ন নিয়ে আমরা অনেকখানি সময় চলে গেছে। আমাদের সঙ্গে আরেকজন শ্রোতা রয়েছে, তার প্রশ্নটি নিয়ে আপনাদের দুজনের কাছে ফিরতে চাই। শ্রোতা, আপনার কাছে অনুরোধ, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্ন বা মন্তব্যটি করুন।
জি, আমি লিয়াকতালি বলতেছি চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম বাংলাদেশ থেকে। আমি আমাদের বিচারক মন্ডলীর আলোচক মন্ডলীর কথা শুনলাম, তা আমরা কি 40 বছর প্রায় 50-এর কাছাকাছি হয়ে যাচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার তৎকালে, আজকে স্বাধীন বাংলাদেশ, আমরা কি পর পরিবর্তন 75 সালের পর থেকে যে বিএনপি সরকার যেভাবে করছে, যে করছে এখন বর্তমান যে সরকার আছে 9 বছর বাংলাদেশ আওয়ামী লীগ সরকার আছে, এখানে আমাদের বিচার বিভাগ, নির্বাহী এবং সংসদ, আমরা কি অতীতকে ফলো করব, না আমরা উন্নত বিশ্বের মধ্যে আগে যাওয়ার জন্য আমরা কি একবার আগে যাব, না আমরা দেশ ডেভেলপ করার জন্য শিক্ষিত হচ্ছে, জাতি স্বীকৃতি দিতে, সব দিকে স্বীকৃতি, আমরা কি পিছনে গিয়ে টানব, না আগের দিকে আগাই নেওয়ার জন্য, দেশকে আগাই নেওয়ার জন্য জাতি স্বীকৃতি তা করব। এই যে আইন বিচার প্রধান বিচারপতি নিয়ে যেসব গোলাতে হচ্ছে, আমরা কি এটা সুস্পষ্ট কোথাও বিচার বা সমাধান পাবো না?
জি, আমি আপনার প্রশ্নটি পেয়েছি। সৈয়দ ইস্তাক রেজা, আপনি যদি উত্তর দেন। আমাদের শ্রোতা বলছিল, এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশ, বাংলাদেশ নিয়ে যারা ভাবেন এবং সমৃদ্ধ বাংলাদেশের যারা স্বপ্ন দেখেন, তারা নিশ্চয়ই চাইবেন যে ভালো দৃষ্টান্তগুলো অনুসরণ করুক নেতৃত্ব যারাই আসুক না কেন। সব মিলিয়ে আপনার মন্তব্য কি?
উনি ঠিকই বলেছেন, এবং তার এই যে উদ্বেগ আছে বাংলাদেশ নিয়ে এবং তার যে প্রত্যাশার জায়গা আছে, দুটোই আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ। এবং এখানেই বাংলাদেশকে নিয়ে বেশিরভাগ মানুষের যে স্বপ্ন আছে সেই স্বপ্নের জায়গার কথাটাই উনি বলেছেন, কিন্তু রাজনীতি তো আসলে খুব কঠিন বাস্তবতা। রাজনীতির ময়দানে এমন কিছু জটিলতার উদ্ভব ঘটে যখন মানুষ যারা রাজনীতি করেন তারা নানা ধরনের স্বার্থের বেড়াজালে বন্দী হয়ে পড়েন, এবং সেইটার একটা বহিঃপ্রকাশ ঘটে এই এই ধরনের আলোচনায়। আমার যেটা মনে হচ্ছে যে একটু আগে যিনি আইনজীবী বলছিলেন যে বাংলাদেশ বিচার বিভাগের উপরে এক ধরনের আক্রমণ হয়েছে, এটা ঠিক, কিন্তু বিচার বিভাগ ভেঙে পড়েছে অন্তত সেইটুকু বলবো না, প্রত্যাশার জায়গাটা আমাদের থাকতে হবে, আর আসার জায়গাটা হলো বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ দেখেন আপনি,
আপনি যে সবকিছু ছাপিয়ে দেখেন নানা ধরনের জটিলতা, সরকার এবং বিরোধী দলের মধ্যে অস্থিরতা, সহিংসতা, পেট্রোল বোমার মতন ঘটনা দিনের পর দিন, মাসের পর মাস, কিন্তু বাংলাদেশের প্রবৃদ্ধি কিন্তু এত কিছুর পরেও সামনের দিকে ধাবমান। আজকে এত বড় একটা সংকট আছে বাংলাদেশে, রোহিঙ্গা সংকট, এবং আমি তো বলবো আজ এবং আগামী সবচেয়ে বড় সংকটের নাম রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য। যেভাবে আমাদের ঐক্য প্রয়োজন ছিল সেটা স্থাপিত হয় নাই, বাংলাদেশ সরকার আজকে যা সারা বিশ্বে যে মানবতার দৃষ্টান্ত স্মরণ করছে সেটাও ইতিবাচক দিক, কিন্তু সবচেয়ে বড় দৃষ্টান্ত রেখেছে আমাদের মানুষ। আমাদের মানুষ যেভাবে ধৈর্য ধরেছে প্রত্যেকটা ক্ষেত্রে আমার কাছে মনে হয়, এবং যেভাবে তাদের মধ্যে উন্নয়নের স্পৃহা আছে, কাজের স্পৃহা আছে, এইটাই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি, প্রয়োজন একটা ভালো রাজনীতি।
জি সৈয়দ ইস্তেক রেজা, আপনি যেমনটা বলছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি মানুষ, সেই মানুষের মধ্যে কিন্তু আসলে আইনজীবীরাও রয়েছেন এবং তারা একটি মহান পেশায় রয়েছেন, কিন্তু আমরা বরাবরই দেখি আদালত প্রাঙ্গণে যেসব অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেগুলোর সঙ্গে আইনজীবীরাই জড়িত থাকেন, তাহলে আসলে আইনজীবীদের এই
বাংলাদেশের আইন পেশায় যারা এসেছেন তারা অতিমাত্রায় রাজনৈতিক হয়ে পড়েছেন। আপনি যদি বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, পেশাদারিত্বের জায়গায়, সেখানে বিভক্ত হয়ে পড়েছে, সাংবাদিক সমাজ বিভক্ত হয়েছে, বাংলাদেশের পেশাজীবীরা নানাভাবে বিভক্ত হয়েছে, রাজনীতি আমাদেরকে স্পষ্টতই বিভক্ত করে ফেলেছে। এবং এটা এটা একটা দুঃখজনক যে রাজনীতিবিদদের চাইতেও পেশাজীবীরা এখন বেশি রাজনীতি করছেন। কিন্তু
জি আমরা আপনার কাছে আবার ফিরবো, তা একটু যেতে চাই অ্যাডভোকেট দিলরুবা শারমিন, এক ধরনের সাধারণ প্রশ্ন তো থেকেই যায়। জি আমি আপনাকে একটা প্রশ্ন দিয়ে যেতে চাই, সাধারণ মানুষের মধ্যে তো এক ধরনের উৎকণ্ঠা থাকতেই পারে, কারণ সাধারণ মানুষ এত বেশি আইন বোঝেন না, তারা ধরেই নিতেই পারেন যে প্রধান বিচারপতি ছুটিতে যাচ্ছেন, সেক্ষেত্রে ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সরকার আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে, সেই পদক্ষেপের আসলে পরিণতি কী হতে যাচ্ছে, প্রধান বিচারপতির এই ছুটিতে যাওয়া কি কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করবে সেই আইনি পদক্ষেপের ক্ষেত্রে?
না দেখুন, আমি আসলে একটু ডিফার করছি দেশত্যাগের সাথে, যে আইনজীবীদেরই কিন্তু আসলে রাজনীতি করার কথা, এবং আপনি যদি অতীতের ইতিহাস দেখেন এবং বর্তমান বিশ্ব যদি দেখেন, সব আইনজীবীরা মোটামুটি ল মেকাররাই আইনজীবী হওয়া উচিত এবং আইনজীবীরা রাজনীতি করবেন, কিন্তু উনি যেটা মিস করছেন বলে আমি অনুমান করছি সেটি হচ্ছে যে নোংরা কলুষিত দিকে যাচ্ছে, সুস্থ রাজনীতি থেকে আইনজীবীরা সরে যাচ্ছে, সেটির সাথে আমি একমত। কিন্তু আইনজীবীরাই রাজনীতি করবে, কারণ আইনজীবীরাই আইন প্রণেতা হতে পারে একমাত্র, অন্যরা হতে পারবে না তা না, কিন্তু হওয়াটা স্বাভাবিক। আচ্ছা এবার আমি আপনারটায় আসি, যে সাধারণ মানুষের প্রতিক্রিয়া বা ষোড়শ সংশোধনী নিয়ে কোনো ই হবে কিনা, সমস্যা কিছু হবে কিনা। দেখুন আমাদের দেশে সাধারণ মানুষ মানে একেবারে সাধারণ মানুষ, তারা একটু কাজ করতে চায়, তিন বেলা ডাল ভাত খেতে চায়, শান্তিতে ঘুমাতে চায়, সর্বোচ্চ যদি সম্ভব হয় দুই একটা সিরিয়াল দেখলো, একটু নাটক, টেলিভিশন, একটু সিনেমা দেখলো, ব্যাস, দুই ঈদে দুটো কাপড় পেতে চায়, ব্যাস, আর কিছু চায় না তারা।
জি অ্যাডভোকেট দিলরুবা শারমিন, আমরা একদম শেষ পর্যায়ে রয়েছে, আপনি যদি আমাদের আইনি বিষয়টি একটু বলেন যে
আসছি, যা কিছু করি সব আমাদের মতন, মানে আমাদের মতন লোকজন আমরা করি, যারা কিনা ইচ্ছে করে সমস্যা করি।
জি
সুতরাং সাধারণ মানুষ ষোড়শ সংশোধনে কি হয়েছে সেটা জানেও না, জানতেও চায় না, বা এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা যারা ক্ষমতালোভী, আমরা যারা আরো অনেক কিছু লোভী, আমরা এটা নিয়ে খুব চাই। এখন ঘটনা হচ্ছে যে মাননীয় প্রধান বিচারপতি ছুটিতে যাক অথবা না যাক, এটাতে কিন্তু ষোড়শ সংশোধনীর রিভিউ কি হবে না হবে কিছু নির্ভর করছে না। কারণ আমি মনে করি মাননীয় প্রধান বিচারপতি যা আদেশ দিয়েছিলেন, উনি যদি থাকতেন আজকে সুস্থ, উনি যদি আজকে ওনার চেয়ারে থাকতেন, ওনার কাছেও যদি রিভিউ পিটিশন যেত, ঠিক যেভাবে বিজ্ঞ বিচারক মন্ডলী যাচাই বাছাই পর্যালোচনা করতেন, এখন যারা আছেন তাদের কাছেও গেলে একইভাবে যাচাই বাছাই পর্যবেক্ষণ বা রিভিউ হলেও হতে পারে। এখানে নতুন করে রিভিউ একটা জিনিস আর রায় বদলে ফেলা আর একটা জিনিস, ওরা গুলিয়ে ফেলছে জিনিসটা, বিএনপি চেষ্টা করছে এটা হাইলাইট করা যে এস কে সিনহা স্যার না থাকলেই রায় বদলে যাবে, কোন সুযোগ নেই এখানে, কারণ ফুল বেঞ্চ হিয়ারিং হয়েছে, সাতজন জাস্টিস এখানে সিগনেচার করেছেন, নয়জন অ্যামিকাস কিউরি তাদের মতামত দিয়েছেন, সুতরাং এখানে রায় বদলে ফেলা।
দিলরুবা শারমিন, আমাদেরকে শেষ করতে হচ্ছে, আমাদেরকে শেষ করতে হচ্ছে, জি আমাদেরকে শেষ করতে হচ্ছে, দুঃখিত, আমরা নিশ্চয়ই আপনার কাছ থেকে আবারও শুনব। সৈয়দ ইস্তাক রেজা, দিলরুবা শারমিন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা যাদের প্রশ্ন নিতে পারেনি দুঃখ প্রকাশ করছি। আজকের মতো এই অনুষ্ঠান এখানেই শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
আর এখন শুনবেন বিশ্ব সংবাদ সংক্ষিপ্ত আকারে, শোনাচ্ছেন তাহিরা কিবরিয়া।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন ইরানের সঙ্গে আমেরিকার পারমাণবিক চুক্তিটি সম্ভবত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাতিল করে দেবেন এবং কংগ্রেসে তিনি ইরানের ওপরে পুনরায় নিষেধাজ্ঞা আরোপের কথা বলবেন। মনে করা হচ্ছে আগামী সপ্তাহের ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পরিকল্পনার কথাটি ঘোষণা করবেন। সোমালিয়ার অর্থমন্ত্রী জানিয়েছেন যে আন্তর্জাতিক অর্থ তহবিল IMF সোমালিয়ার নতুন মুদ্রা ছাপানোর জন্য IMF অর্থ সাহায্য দেবে। এই বছর শেষ হবার আগেই নতুন মুদ্রা ছাপানোর কাজ শেষ হবে। অর্থমন্ত্রী আব্দুর রহমান দুয়েল বেলে জানিয়েছেন যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সোমালি সরকারের সঙ্গে এ বিষয়ে কাজ করতে রাজি হয়েছে। 2017 সালের শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন বা ICAN নরওয়ের নোবেল কমিটির চেয়ারম্যান বেরিট রেইস অ্যান্ডারসন শুক্রবার পুরস্কারের কথা ঘোষণা করে বলেন, আমরা আজ এমন এক বিশ্বে বাস করছি যেখানে পারমাণবিক অস্ত্রের ঝুঁকি বিগত অনেক বছরের মধ্যে সবচেয়ে বেশি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান এবং উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা সম্পর্কে যে হুমকি দেন তার পরপরই সম্মিলিতভাবে এই শান্তি পুরস্কার দেওয়া হবে বলে খবরে প্রকাশ। লাস ভেগাসের পুলিশ জানিয়েছে ম্যান্ডালে বে হোটেল ক্যাসিনোর 32 তলা থেকে বন্দুকধারী স্টেফেন প্যাডক যে মারাত্মক গণহারে গুলি চালায় তারই তদন্তের অংশ হিসেবে পুলিশ যে গাড়ির সন্ধান করছিল তারা সেটা খুঁজে পেয়েছেন। ওই ঘটনায় অন্তত 58 জন নিহত এবং আহত হয়েছেন শত শত মানুষ। গুলির ঘটনাটি ঘটেছিল কান্ট্রি মিউজিকের কনসার্টে। রবিবার পুলিশ জানিয়েছে তারা হন্ডাই ট্যাক্সন গাড়িটি পেয়েছে, তবে কোথায় পাওয়া গিয়েছে সেটা তারা এখনও জানাননি। মধ্য আমেরিকার দেশগুলোতে গ্রীষ্মকালীন ঝড়ের আঘাতে 20 জন নিহত হয়েছে। ওই ঝড় সম্ভবত যুক্তরাষ্ট্রের দিকে ধাবিত হয়ে তা হারিকেনে রূপ নেবে। নিকারাগুয়ের ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন যে নিকারাগুয়েতে অন্তত 11 জন প্রাণ হারিয়েছেন, আরও 7 জন এখনও নিহত রয়েছে। জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন প্রবল বর্ষণের কারণে কোস্টারিকোতে 8 জন প্রাণ হারিয়েছেন, এর মধ্যে 2 জন শিশু রয়েছে। হন্ডুরাসে 2 জন তরুণ প্রাণ হারিয়েছে। এল সালভাদরে ভূমিধসে 1 জন প্রাণ হারিয়েছে। ন্যাশনাল হারিকেন সেন্টার বৃহস্পতিবার জানিয়েছে সপ্তাহান্তে এই ঝড় মেক্সিকো উপসাগরে শক্তিশালী হয়ে তা মেক্সিকো উপসাগরের উত্তরাঞ্চলের কিছু এলাকায় আঘাত হানবে। তবে ওই ঝড় কখন কোথায় কতটা শক্তিশালী হবে তা এখনও বলা যাচ্ছে না। নিউ অরলিন্স এবং ফ্লোরিডার 29টি কাউন্টিতে ইতিমধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 25 অগস্ট আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি এবং মিয়ানমারের সামরিক বাহিনীর মধ্যে হঠাৎ করে মারাত্মক সহিংসতার পর আব্দুল আজিজ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কুটুমপালং শরণার্থী শিবিরে আশ্রয় নেয় এবং একটি মসজিদ তৈরির চেষ্টা করে, কিন্তু তা সফল হয়নি।
শেষ হচ্ছে ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন লেনা শ্রীমকোস। আমি সেলিম হোসেন আবারও আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি, ভালো থাকুন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.